বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 6 মার্চ, 22 ফাল্গুন এবং ফার্সি 16 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/parstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজায় 150 দিনের যুদ্ধে জয় পরাজয়ের হিসাব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে বিভিন্ন দুর্ঘটনার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক ও প্রশাসনের তৎপরতা বৃদ্ধি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পারস্য উপসাগরে আবারও মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। গাজায় নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানালো ওআইসি। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হামাস নেতা হামদান। খাদ্য মজুত ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারি দলকে দুষছে বিএনপি। এবং আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক, তাদের স্বার্থে কংগ্রেস ট্রাইবাল বিল পাশ করেছিল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির মন্তব্য। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরান পারস্য উপসাগরে আবারও আমেরিকার একটি তেলবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল ত্বকের রোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে এই জাহাজ আটক করা হয়। মামলা দায়েরকারীরা জানিয়েছেন বিরল ত্বকের রোগের জন্য তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এসব রোগী প্রয়োজনীয় ওষুধের যোগান পাচ্ছেন না এবং এ কারণে তাদের জীবনের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইরানের আদালত এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং তার জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজটি আটক করা হয়। মামলা দায়েরকারীরা আমেরিকার কাছ থেকে ক্ষতিপূরণের দাবি করেছিলেন। তারা বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষত মার্কিন নিষেধাজ্ঞা, একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ওষুধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে রোগীদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি হয়েছে। ইরান এবং 6 জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সইয়ের পর কিছু নিষেধাজ্ঞা স্থগিত হলেও 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তা বন্ধ না হলে যে কোনো সময় বিশ্বের তরুণদের মনে ক্ষোভের আগুন জ্বলে উঠতে পারে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। আজ তার এই সাক্ষাৎকার টেলিভিশন চ্যানেলটিতে সম্প্রচার করা হয়েছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইসরায়েলের নির্যাতনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জনগণের ধৈর্য নিঃশেষ হয়ে যায়নি, বরং তা সারা বিশ্বের মানুষের ধৈর্য কেড়ে নিয়েছে। আমার মনে হয় এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সারা বিশ্বের তরুণরা, তা হোক আমেরিকা, ব্রিটেন বা অন্য কোনো দেশের, তারা কোনো না কোনোভাবে ইসরায়েলের অপরাধ যজ্ঞের জবাব দেবে। এ সময় ইরানের প্রেসিডেন্ট মার্কিন বিমানবাহিনীর একজন সক্রিয় সদস্যের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার ঘটনা উল্লেখ করেন। এছাড়া আমেরিকা ও ইউরোপ সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে গাজার প্রতি সংহতি জানিয়ে এবং ইহুদিবাদী বর্বরতার বিরুদ্ধে যেসব বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হচ্ছে তার কথাও তিনি তুলে ধরেন। ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে ক্যান্সারযুক্ত টিউমার আখ্যা দিয়ে তা থেকে মধ্যপ্রাচ্যকে মুক্ত করার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ যোদ্ধাদের বিশুদ্ধ রক্ত ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের অবসান ঘটাবে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন নিঃস্বার্থভাবে বন্ধ করতে হবে বলে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দাবি করেছে সৌদি আরব। সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ জরুরি বৈঠক শেষে যে চূড়ান্ত বিবৃতি প্রস্তুত করা হয়েছে তাতে সৌদি আরব এ দাবি জানিয়েছে। যৌথ বিবৃতিতে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, গাজায় যেভাবে গণহত্যা চালানো হচ্ছে এবং জাতিগত নির্মূল অভিযান চলছে তা ভয়াবহভাবে বিপজ্জনক। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া দরকার বলে তাতে উল্লেখ করা হয়েছে। মার্কিন সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি আবারও বলেছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো বন্দি বিনিময় হবে না। হামাস আগে থেকে বলে আসছে, গাজায় সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণাঙ্গভাবে যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ না হবে ততক্ষণ হামাস কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে না। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের প্রতিনিধি এবং শীর্ষ পর্যায়ের নেতা উসামা হামদান বলেন, যুদ্ধবিরতির বিষয়ে আমরা আমাদের শর্ত সুস্পষ্ট করেছি। সেগুলো হচ্ছে, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে, গাজার উদ্বাস্তুদেরকে, বিশেষ করে উত্তরাঞ্চলের উদ্বাস্তুদেরকে ঘর বাড়িতে ফেরার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা ও গাজার অবকাঠামো পুনর্নির্মাণের ব্যবস্থা করতে হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
আসন্ন রমজান ও ঈদের আগে খাদ্য মজুতকরণ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদার করতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজনীয় পণ্যগুলো মজুত করে রাখে এবং সেগুলোর দাম বাড়িয়ে অনৈতিক কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে বিড়ম্বনায় ফেলে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বেশি মুনাফাখোর হয়ে উঠে তাদের ভুলে যায় যে রমজান হলো আত্মসংযমের মাস। র‍্যাব সদর দপ্তরে আজ বুধবার 20তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈদের আগে সাধারণত জাল টাকার প্রচলন বেড়ে যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যেও ঈদের আগে নজরদারি বাড়াতে হবে র‍্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকেও।
এই রমজান মাসে এটা খুব দুর্ভাগ্যের বিষয়, রমজান বলা হয়েছে সংযমের মাস, সংযমতা কে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখি আমাদের কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা যেন সংযমতার পরিবর্তে আরো লোভী হয়ে পড়ে। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের দেশকে আরো উন্নত করতে হবে, আমাদের যে সমস্ত সম্পদ সেগুলি সংরক্ষণ করতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোজার আগে নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ সরকার দলীয় সিন্ডিকেটের লুটপাট। আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সবজির ভরা মৌসুমেও পেঁয়াজ সহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। বাংলাদেশের ইতিহাসে ভরা মৌসুমে পেঁয়াজের চড়া মূল্য নজিরবিহীন ঘটনা। রিজভী তার ভাষায় বলেন, রোজার আগে ডিম, মাছ, খোস্ত সহ সকল নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ হল সরকার দলীয় সিন্ডিকেটের লুটপাট। ডামি সরকারের মন্ত্রীরা গরিব সাধারণ মানুষের সাথে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করছেন বলে তিনি মন্তব্য করেন। আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক, এটা বুঝেই কংগ্রেস ট্রাইবাল বিল, পেশা অ্যাক্ট এবং জমি অধিগ্রহণ বিল পাশ করেছিল বলে উল্লেখ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। তিনি বলেন, এটা বুঝেই কংগ্রেস ট্রাইবাল বিল, পেশা অ্যাক্ট এবং জমি অধিগ্রহণ বিল পাশ করেছিল। রাহুল গান্ধী আজ বুধবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জমি আপনাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে, কারণ আমরা আপনাদেরকে আদিবাসী বলে মনে করি। আদিবাসীদের উপর বিজেপি নেতাদের দুর্ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করতে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে একজন বিজেপি নেতা এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করছেন, এটাই হলো বিজেপির মতাদর্শ। এ ধরনের ঘটনা শুধু আদিবাসীদের সঙ্গেই নয়, এসসি এসটি এবং দরিদ্রদের সঙ্গেও ঘটেছে বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, মধ্যপ্রদেশে আদিবাসীদের সংখ্যা 24%, যেখানে দেশে এই সংখ্যা 8%, কিন্তু দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর তালিকা বের করলে আদিবাসী সম্প্রদায়ের কাউকে কোনো কোম্পানির মালিক হিসেবে পাওয়া যাবে না। 200 মালিকের মধ্যে একজন আদিবাসীর নামও খুঁজে পাওয়া যাবে না। মিডিয়া কোম্পানিগুলোর মালিকদের তালিকাতেও কোনো আদিবাসীর নাম খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থনই প্রমাণ যে বিজেপি সরকারের অন্যায় ও অত্যাচারে মানুষ বিরক্ত। অন্যায়ের বিরুদ্ধে চলমান যুদ্ধে কংগ্রেস দৃঢ়ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। এবার সুবিচার পাওয়া যাবে বলে দলটির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দা শহরে ওআইসির এক জরুরি বৈঠকের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার সৌদি সমকক্ষ ফয়সাল বিন ফারহান আলে সৌদের সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। তেহরান ও রিয়াদের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট খাতগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান। গাজা পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে ওআইসির জরুরি বৈঠক ডাকার ইরানি অনুরোধে সাড়া দেওয়ায় তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইহুদিবাদ ইসরায়েলের বন্দর নগরী হাইফার বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোনের সাহায্যে ইসরায়েলের হাইফা বিমানবন্দরের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ নারী, শিশু এবং বেসামরিক জনগণের উপর ইহুদিবাদ ইসরায়েলের দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে হাইফা বিমানবন্দরে এই হামলা চালানো হয়েছে। পিএমইউ তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী শত্রুদের শক্ত ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে কয়েক দফা হামলা চালিয়েছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের হাইফা বন্দরের একটি রাসায়নিক গুদামেও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। গাজার পর ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন 150তম দিন তথা 5 মাস অতিক্রম করেছে। এ সময় কারা কি অর্জন করল ও কি হারাল সে সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
গাজার ওপর দখলদার ইসরায়েলের নজিরবিহীন আগ্রাসন 150তম দিন তথা 5 মাস অতিক্রম করেছে। এ যুদ্ধ আঞ্চলিক, বৈশ্বিক ও ইসরায়েলের ঘরোয়া প্রেক্ষাপটে কয়েকটি বড় বার্তা ও পরিণতি স্পষ্ট করেছে। এই 5 মাসে গাজায় শহীদ হয়েছে 30,534 ফিলিস্তিনি, আহত হয়েছে 71,920 জন। এদের প্রায় 70% হল শিশু ও নারী। গাজার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি অবরোধের কারণে সেখানে নেমে এসেছে ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাহার। কিন্তু এত সব বিপর্যয় সত্ত্বেও গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাফল্য ও ইসরায়েলি হানাদার দস্যুদের ক্ষয়ক্ষতি মোটেও কমেনি। প্রতিরোধ যোদ্ধাদের নির্মূলের আস্ফালন নিয়ে সন্ত্রাসী ইসরায়েল গাজার উপর ঝাঁপিয়ে পড়লেও এই যোদ্ধারা এখনো পুরোদমে সক্রিয় ও রণক্ষেত্রে তাদের প্রাধান্য বজায় রেখেছে। ইসরায়েল তার কোনো বন্দীদের এখনো উদ্ধার করতে পারেনি সামরিক অভিযান চালিয়ে। ইসরায়েল কেবল নিরীহ নারী, শিশু ও বেসামরিক ফিলিস্তিনিদের উপর গণহত্যা অব্যাহত রাখতে পেরেছে। গত 7 অক্টোবরে ফিলিস্তিনিদের আল আকসা তুফান নামক অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের নেতানিয়াহু সরকার বন্দীদের উদ্ধারে ব্যর্থতা, সামরিক ব্যর্থতা ও গোয়েন্দা ব্যর্থতার জন্য তীব্র ঘরোয়া বিরোধ, চাপ ও গণপ্রতিবাদের মুখোমুখি। অন্যদিকে বেশিরভাগ আরব সরকারই ফিলিস্তিন ইস্যুকে অত্যন্ত কম গুরুত্ব দিচ্ছে। কেবল ইয়েমেনের আনসারুল্লাহ নেতৃত্বাধীন সরকার লোহিত ও আরব সাগরে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোকে বাধা দিয়ে ইসরায়েল ও তার সহযোগী অক্ষের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সাধনে সক্ষম হয়েছে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ দক্ষিণের রণাঙ্গনে কৌশলী হামলার মাধ্যমে ইসরায়েলকে ব্যস্ত রেখে গাজার উপর সামরিক চাপ ও মনোযোগে বাধা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যার সহযোগী হয়ে মার্কিন, ব্রিটিশ, ফরাসি ও জার্মান সরকার নৈতিক দিক থেকে চরম পরাজয়ের শিকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও শান্তি রক্ষায় চরম অক্ষমতার পরিচয় দিয়েছে। গাজার যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ভবন নির্মাণে মানা হচ্ছে না ন্যাশনাল বিল্ডিং কোড বা বিএনসিসি। অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ভবন নির্মাণে মানা হচ্ছে না বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। অনুমোদিত নকশার বাইরে গিয়ে নির্মাণ করা হচ্ছে অনেক বহুতল ভবন। যদিও ঢাকায় অনুমোদিত নকশার বাইরে গিয়ে ঠিক কতগুলো ভবন নির্মাণ করা হয়েছে তা জানা নেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের। ঢাকার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ভবনটির নকশা অনুমোদনে বিধি লঙ্ঘন এবং নির্মাণের ত্রুটির জন্য রাজুকের সাবেক চেয়ারম্যান সহ 62 কর্মকর্তা কর্মচারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এরপরই টনক নড়ে রাজুকের। ত্রুটি বিচ্যুতি অনুসন্ধানে রাজধানীতে নির্মিত বহুতল ভবনগুলো পরিদর্শনের উদ্যোগ নেয় সংস্থাটি। তবে 1818 ভবন পরিদর্শনের পর থেমে গেছে সেসব উদ্যোগ। সম্প্রতি বেইলি রোডের ট্র্যাজেডির পরে আবারও আলোচনা এসেছে নগরীর ভবনগুলোর অব্যবস্থাপনা নিয়ে। জানা গেছে রাজুকের 24 দল 1818 ভবন পরিদর্শনের পর 1047 ভবনের বিভিন্ন ধরনের ব্যত্যয় খুঁজে পেয়েছিলেন। এছাড়া অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হয়েছেন 478 ভবনের মালিক। এরপর পরিদর্শনের নির্মাণ ত্রুটি পাওয়ায় ভবন মালিকদের নোটিশ দেয় রাজুক। কিন্তু নোটিশ পাওয়ার পর ভবন মালিকরা কী ধরনের ব্যবস্থা নিয়েছেন সে বিষয়ে কোনো তদারকি পরিচালনা করেনি ওই সংস্থাটি। নিয়মকানুন না মেনে গড়ে ওঠা রাজধানীর কতটি ভবন ঝুঁকিপূর্ণ তার সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান সরকারের কোনো সংস্থার কাছেই নেই। অথচ বিল্ডিং কোড মেনে চলাকে বিধিভুক্ত নিয়ম বলেই জানালেন বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক আশরাফুল আলম।
কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে ইতিপূর্বে যে সমস্ত বিল্ডিং বিশেষ করে ঢাকা শহরে নির্মিত হয়েছে সেগুলোর মানে অনার অ্যাভারেজের আমার গবেষণা এসেছে প্রায় 70% অধিক বিল্ডিং এ আমরা ন্যাশনাল কোড মেনে এটা প্রতিফলন করা হয় নাই।
তবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অঞ্চল ভিত্তিক সমীক্ষা করে প্রায় 70,000 ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন বিল্ডিং কোড যদি বাস্তবায়ন করা যায় তবে রাজধানীতে বহুতল ভবনের 90% ঝুঁকি কমানো সম্ভব। এজন্য ভবন নির্মাণ বিধিমালা প্রয়োগ খুবই জরুরি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।
এই ন্যাশনাল বিল্ডিং কোড মেনে বিল্ডিং কয়জনে বানাচ্ছে সেটা সুপারভাইজ করার মতো জনবলও নাই, বা তারা সেটা করছেও না, বা সেটা সক্ষমতা আছে কিনা সেটা তারা বলতে পারবে, কিন্তু আসলে বাস্তবতে সুপারভাইজ হচ্ছে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এর মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গায়াজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হেমোরয়েড, অর্শ বা পাইলস একটি অতি পরিচিত রোগ। এই রোগটি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে ব্যথা মুক্ত লাল টকটকে রক্ত পড়া। রোগী কখনো কখনো তা বুঝতেও পারে না, কখনো ফিনকি দিয়ে রক্ত পড়তে পারে। এরই মধ্যে তিন পর্বের আলোচনা হয়েছে, আজ চতুর্থ পর্বের আলোচনায় যাব। আর আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন পাইলস বিশেষজ্ঞ ও কোলোরেক্টাল সার্জন ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ।
ডাক্তার আসাদুজ্জামান, তৃতীয় পর্বে পাইলসের কারণগুলো আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন, সেখানে কোষ্ঠকাঠিন্যের বিষয়টি খুবই গুরুত্বের সাথে বললেন, তাছাড়া বংশগত কারণ এবং হাই কমোট ব্যবহারের কথা বললেন। তো আজ চতুর্থ পর্বের আলোচনার শুরুতে যদি একটু বলেন, পাইলসের কি প্রকারভেদ আছে, মানে কত প্রকারের পাইলস হতে পারে?
পাইলস দুই প্রকারের হয়, একটা হলো ইন্টারনাল পাইলস আর একটা হলো এক্সটার্নাল পাইলস। আমাদের পাইপথের ভিতরে একটা জায়গা থেকে, এটাকে আমরা ডেন্টেড লাইন বলি, অর্থাৎ এখানে মানে করাতের দাঁতের মতো উঁচু নিচু একটা জায়গা থাকে ঢেউ খেলানো, ওর উপরে যে পাইলসগুলো হয় সেগুলোকে আমরা ইন্টারনাল পাইলস বলি, আর এর নিচে যেগুলো হয় সেগুলোকে আমরা ইন্টারনাল পাইলস বলি।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, বয়স ভেদে কি পাইলসের তারতম্য হয়ে থাকে? মানে বয়সের সাথে সাথে পাইলস হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা?
পাইলসের ক্ষেত্রে বয়সের যে বিষয়টা, বয়স আসলে যে কোনো বয়সেই পাইলস হতে পারে। একবার এভাবে বলা যাবে না যে এই বয়সে পাইলস হয় না বা ওই বয়সে পাইলস হয়, এরকম না। তবে পাইলস সবচেয়ে বেশি হয়ে থাকে 45 থেকে 65 বছর বয়স, এই বয়সের মধ্যে পাইলস সবচেয়ে বেশি হয়ে থাকে। 65 বছর বা 70 বছর পার হলে এর পরে যে পাইলস হওয়ার প্রবণতাটা কমে যায়। আর 20 বছরের কম বয়সে পাইলস সাধারণত হয় না, তবে এটা কিন্তু হতে পারে, মানে খুবই কম 20 বছরের কম বয়সে। আর এই যে 20 থেকে 40-45 বছর এই সময়টাতে আসলে পাইলস হয় না, এটা না অবশ্যই হয়, তবে সেগুলো নির্ভর করে হলো ওই যে তার অভ্যাসের উপর বা তার পাইলস যে সমস্ত কারণে হয় সেইগুলো তার মধ্যে আসে কিনা সে সমস্ত বিষয়ের উপর। তবে সবচেয়ে বেশি হয়ে থাকে 45 থেকে 65 বছর বয়সে, এই বয়সের মধ্যে।
শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাস্থ্য কথার আসরে অর্শ বা পাইলস রোগ নিয়ে এ বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামানের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও আলোচনায় ফিরে এলাম। ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, এ প্রসঙ্গে একটি সম্পৃক্ত প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নারী পুরুষ ভেদে কি পাইলসের তারতম্য থাকে?
নারী পুরুষের এখানে মোটামুটি সমানই বলা যায়, মোটামুটি মেল এবং ফিমেল সকলেরই সমান হারেই পাইলস হতে পারে। তবে এখানে মেল পুরুষ মানুষের কিছুটা বেশি, যেমন একটা এটা হলো হসপিটাল অ্যাডমিশন ডাটা, সেইটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে যত রোগী পাইলসের জন্য অ্যাডমিশন হয় হসপিটালে তার 60% হলো মেল আর 40% হলো ফিমেল। এটা একটা হসপিটাল অ্যাডমিশন ডাটা, কিন্তু পাইলস হওয়ার যে হার এটা মোটামুটি নারী পুরুষ উভয় ক্ষেত্রে সমান।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আমরা জানতে চেয়েছিলাম নারী পুরুষ ভেদে পাইলসের তারতম্য আছে কিনা। আমরা এই প্রসঙ্গ ধরেই জানতে চাইব যে পাইলসের অপারেশনের ক্ষেত্রে কাদের বেশি লাগে, সেটি কি নারীদের নাকি পুরুষের?
অপারেশন কাদের বেশি লাগে, পুরুষ নাকি মহিলাদের বেশি লাগে, সেক্ষেত্রেও একটা হসপিটাল ডিসচার্জ ডাটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে হাসপাতালে ভর্তি হওয়ার পরে যে সমস্ত রোগীর অপারেশন পরে ছুটি হয় ওই ডাটা অ্যানালাইসিস করে, এটা একটা আমেরিকান স্টাডি, এখানে দেখা গেছে যে পুরুষের 1.3 times 1.3 times বেশি পুরুষের পাইলসের অপারেশনের হার মহিলার তুলনায়। এটা হলো অপারেশনের হার বা হসপিটাল ভর্তির হার, কিন্তু পাইলস হওয়ার যে বিষয়টা এটা কিন্তু মোটামুটি নারী পুরুষ বোথ সেক্সে এটা একই রকম, প্রায় সমান।
ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান, আজকের পর্বের শেষ প্রশ্নটি হচ্ছে পাইলস কাদের বেশি হয়?
পাইলস কাদের বেশি হয় এ বিষয়ে কিন্তু আমরা আগের পর্বগুলোতেও আলোচনা করেছি যে পাইলস কেন হয়, এর মধ্যেই কাদের পাইলস বেশি হয় সেটাই আছে। যেমন যার আমরা বলেছি যে কোষ্ঠকাঠিন্য, দীর্ঘক্ষণ ধরে কোদ দিয়ে চেপে চেপে বসে দীর্ঘক্ষণ বসে থেকে যারা পায়খানা করেন তাদেরই কিন্তু পাইলস বেশি হয়। এছাড়াও যারা খুব ওই যে হেভি ওয়েট লিফটিং করেন, অনেক বেশি পরিশ্রম করে খুব, যার কারণে বারবার আমাদের পেটের ভিতরে প্রেশার বেড়ে যায়, এই ধরনের কাজগুলো যারা বেশি করেন, খুব জিম করেন যারা, তাদের কিন্তু পাইলসের রিস্ক আছে। তারপর যেমন ধরুন প্রেগনেন্সি, গর্ভ অবস্থায় মহিলাদের পাইলসের ঝুঁকি বেড়ে যায়। তারপরে একটা আসলে বংশগত, যাদের বংশে পাইলস আছে, যদিও বংশগতির বিষয়টা এখানে একেবারে সুনির্দিষ্টভাবে প্রমাণিত না, তবে এটা কিছুটা প্রবণতা রয়েছে। আর একটা আমরা বলেছি যে যেমন ওই খাদ্যাভ্যাস, তারপর হলো যারা খুব বেশি এই যে ফাস্টফুড বেশি খান, মাংস বেশি খান, শাকসবজি ফাইবার এগুলো কম খান, তাদের কিন্তু পাইলসের সম্ভাবনা বেশি। এছাড়াও আমরা এর আগের পর্বে একবার বলেছি যারা পায়খানা করার সময় হাই কমোড যারা ব্যবহার করেন তাদের কিন্তু পাইলসের ঝুঁকি বেশি রয়েছে।
ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান, হেমোরয়েড বা পাইলস রোগ নিয়ে চতুর্থ পর্বে রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ, ধন্যবাদ রেডিও তেহরানকে, সেই সাথে রেডিও তেহরানের সাপ্তাহিক স্বাস্থ্য কথা অনুষ্ঠানের সমস্ত শ্রোতা ভাই বোনকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা।
আর পাইলস নিয়ে আগামী পর্বেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা চিঠি লিখে জানিয়েছেন পাইলস নিয়ে আলোচনা তাদের খুব ভালো লেগেছে এবং কাজে লাগছে। তো এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে চিঠি লিখবেন এবং আমরা বিশেষজ্ঞ এই চিকিৎসকের পরামর্শ আপনাদের জানাবো। তো সবাই নিয়মিত ব্যায়াম করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুষম খাবার খাবেন এবং পরিমিত পানি পান করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্য কথার আজকের আসর থেকে এখানেই বিদায় চাইছি।
এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাথমিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 6 মার্চ বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, বাস মালিকদের কাছ থেকে ঘুষ, টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর প্রথম আলো, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইত্তেফাক, রেস্তোরাঁ ঘিরে চতুর্মুখী অভিযান যুগান্তর, সরকার দলীয় সিন্ডিকেটে লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, রিজভি মানব জমিন, শিক্ষার্থীকে গুলি, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক রায়হান সাময়িক বরখাস্ত, ডেইলি স্টার বাংলা, কলকাতা শিরোনাম। মোদীর পরিবার কেমন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। সন্দেশখালীর ঘটনা মাথা নত করে দেয়, বাংলা জুড়ে ঝড় উঠবে, সংবাদ প্রতিদিন। বিচারপতি চোরের সাক্ষী হলে বিচার করবে জাগ্রত জনতা, বললেন সেলিম গণশক্তি। আজকাল লিখেছে ফের আন্দোলনের পথে কৃষকরা, কড়া প্রশাসনও। তলা দিয়ে চালু হল মেট্রো পরিষেবা, উদ্বোধন প্রধানমন্ত্রীর পূবের কলম।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। বাস মালিকদের কাছ থেকে ঘুষ, টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান বিআরটিএর। প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বাস মিনিবাসের মালিকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে টাকা আদায় সংক্রান্ত টিআইবির প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিআরটিএ। সংস্থাটি বলেছে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, তবে টিআইবির গবেষণায় এসেছে বাস মিনিবাসের মালিকদের কাছ থেকে বিআরটিএ কর্মকর্তা কর্মচারীরা বছরে 900 কোটি টাকা নিয়ম বহির্ভূতভাবে আদায় করেন। সব মিলিয়ে বাস মিনিবাসের মালিকেরা চাঁদা ও ঘুষ হিসেবে বিভিন্ন পক্ষকে বছরে প্রায় 1,060 কোটি টাকা দেন বলে গবেষণায় উঠে আসে। এ বিষয়ক একটি খবরের শিরোনাম ছিল এরকম, ব্যক্তি মালিকানাধীন বাস থেকে বছরে 1,059 কোটি টাকা চাঁদা আদায়, ভাগ পায় পুলিশ ও অন্যরা, টিআইবি।
অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ, ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ে কারসাজিতে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের দুর্ভাগ্য যে রমজান মাসে সংযত না হয়ে এখানে কিছু মানুষ লোভী হয়ে ওঠেন,
অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে র্যাবকে তৎপর হতে হবে। এদিকে মানব জমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রিজভী বলেছেন, সরকার দলীয় সিন্ডিকেটের লুটপাটের কারণেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
ডেইলি স্টার বাংলা সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, ভাইবা পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবার ক্লাসরুমে এক শিক্ষার্থীকে গুলি করার পর অস্ত্রের ব্যাগসহ কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক গ্রেপ্তার হন। চাঞ্চল্যকর এ ঘটনার তদন্তে পুলিশ সহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। ইতোমধ্যে অবৈধ অস্ত্র কেনার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন রায়হান।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মমতা লালুদের নাম না করে তোপ দাগলেন জোটের দিকে, ব্যক্তি আক্রমণের রাস্তায় কি আর হাঁটছেন না নরেন্দ্র মোদী? এর শিরোনামের খবরে আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে, তিনি দিদি ও দিদি বা শাহজাদা অথবা ভাইপো আর বলবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের উদ্দেশ্যে। ব্যক্তি আক্রমণের ঊর্ধ্বে উঠে প্রতিপক্ষকে রাজনৈতিক আক্রমণ করা তার লক্ষ্য। রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, মোদী স্বয়ং জনমানসে এই ধারণা নির্মাণ করতে চাইছেন যে তার ধারণার কাছে কেউ নেই, কারো নাম নিলে তুলনা শুরু হয়ে যেতে পারে, সে কারণেই কি এই কৌশল।
এদিকে সংবাদ প্রতিদিন পত্রিকার প্রধান খবরে লেখা হয়েছে, সন্দেশখালীর ঘটনা মাথা নত করে দেয়, বাংলা জুড়ে ঝড় উঠবে, হুঙ্কার মোদীর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, আরামবাগ এবং কৃষ্ণনগরের পর বারাসতের জনসভা থেকেও সন্দেশখালী ইস্যুতে সরব নরেন্দ্র মোদী। কাছারি ময়দানে তৃণমূল তথা রাজ্য সরকারকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। মোদীর সফরের আগে সন্দেশখালী নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। মোদি বলেন, গোটা বাংলায় সন্দেশখালী ঝড় উঠবে, তৃণমূলের নেতা মন্ত্রীরা বাংলার মা বোনদের অপমান করেছে, তৃণমূল সরকার ঘোর পাপ করেছে বলেও বিঁধলেন মোদি।
আজকাল পত্রিকার খবরের শিরোনাম, ফের আন্দোলনের পথে কৃষকরা, কড়া প্রশাসনও। বিস্তারিত খবরে লেখা হয়েছে, কৃষকদের বিক্ষোভে ফের উত্তাল হতে চলেছে দেশ। কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে বুধবার থেকে ফের পথে কৃষকরা। কৃষকদের দিল্লি অভিযান ঘিরে এরই মধ্যে ফের কড়া প্রশাসন। পাঞ্জাব এবং হরিয়ানা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরে আমরা সূরা মুজাম্মিলের 9 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শেষ করেছি। আজ আমরা এই সূরার 10 থেকে 20 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 10 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا
আর তারা যা বলে সে ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন এবং সৌজন্যের সঙ্গে তাদেরকে এড়িয়ে চলুন আর আমাকে প্রাচুর্যের অধিকারী সত্য প্রত্যাখ্যানকারীদের সঙ্গে ছেড়ে দিন এবং তাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন নিশ্চয়ই আমার কাছে আছে শৃঙ্খল সমূহ ও প্রজ্বলিত আগুন আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং আছে যন্ত্রণাদায়ক শাস্তি যেদিন ভূপৃষ্ঠ ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ পরিণত হবে বহমান বালুকা রাশিতে।
গত আসরে আমরা বলেছিলাম যে রিসালাতের গুরুদায়িত্ব সম্পন্ন করার প্রস্তুতি নিতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম গভীর রাত্রে ঘুম থেকে জেগে উঠে নামাজ ও কোরআন তেলাওয়াত সহ অন্যান্য ইবাদত বন্দেগীতে নিমগ্ন হতেন। এরপর এই আয়াতগুলোতে বলা হচ্ছে, আল্লাহর রাসূল যখন মানুষকে সত্যের দাওয়াত দেন তখন কিছু মানুষ তাঁর বাণীকে হাসি ঠাট্টার বিষয়ে পরিণত করে। মহান আল্লাহ তাঁর রাসূলকে এসব মানুষের ব্যাপারে ধৈর্য ধারণ করার এবং তাদেরকে কৌশলে এড়িয়ে চলার আহ্বান জানান। জিহাদের ময়দানে ধর্মীয় ও বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত অনুযায়ী শত্রুর বিরুদ্ধে সমানুপাতিক হারে জবাব দিতে হবে, কিন্তু দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সমানুপাতিক হারে জবাব দেওয়া যাবে না এবং শত্রুদের তিরস্কার অপমান ও গালমন্দের জবাব দিতে হবে ধৈর্য ও সুন্দর আচরণের মাধ্যমে। বুঝিয়ে সুঝিয়ে কাজ না হলে তাদেরকে কৌশলে এড়িয়ে চলতে হবে।
তবে মনে রাখতে হবে, তাদেরকে এড়িয়ে চলার অর্থ রিসালাত ও দাওয়াতের কাজ ফেলে রাখা নয়, বরং এর মাধ্যমে তাদেরকে সত্য উপলব্ধি করে তা গ্রহণ করার এবং শত্রুতা ও বিদ্বেষ পরিহার করার জন্য কিছুটা সময় দেওয়া হয়। যদি মুসলমানদের এই শান্তিপূর্ণ ব্যবহার ও নিরবতায় আশানুরূপ ফল না হয়, বরং তাদের শত্রুতা ও বিদ্বেষ আরও বেড়ে যায়, তাহলে তাদের জন্য কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের ভয়ানক শাস্তি অপেক্ষা করছে। যেদিন সুবিশাল পর্বতমালা এবং সুবিস্তৃত জমিন এত ভয়াবহভাবে প্রকম্পিত হবে যে এগুলো ধুলোবালিতে পরিণত হয়ে বাতাসে উঠতে থাকবে। এবারে সূরা মুজ্জাম্মিলের 15-19 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযা ওয়াবিলা فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا
নিশ্চয়ই আমি তোমাদের কাছে পাঠিয়েছি এক রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন রাসূল পাঠিয়েছিলাম ফিরাউনের কাছে, কিন্তু ফিরাউন সেই রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিনভাবে পাকড়াও করেছিলাম। অতএব যদি তোমরা কুফুরি করো, তবে সেদিন কি করে আত্মরক্ষা করবে যে দিনটি তার ভয়াবহতায় শিশুদেরকে বৃদ্ধে পরিণত করবে? সেদিন আসমান হবে বিদীর্ণ, হ্যাঁ তাঁর প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই এই আয়াত এক উপদেশ ও সতর্কবাণী, অতএব যে চায় সে তার রবের দিকে পা বাড়াক।
এই আয়াতগুলোতে মক্কার কাফির ও মুশরিকদের উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা কেন মুসা ও ফেরাউনের ঘটনা থেকে উপদেশ গ্রহণ করছো না? তোমরা দেখনি হযরত মুসাকে অস্বীকার করার কারণে ফেরাউন ও তার পরিষদ বর্গকে এই পৃথিবীতে কি ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলাম? তোমরা কি তাহলে নিজেদেরকে পার্থিব জগৎ ও পরকালে আল্লাহর শাস্তি থেকে মুক্ত ভেবে নিয়েছ? তাও আবার পরকালের সেই কঠিন দিনের শাস্তি থেকে মুক্ত ভাবছ, যে দিনের ভয়াবহতা একজন শিশুকে বৃদ্ধে পরিণত করে দেয় এবং আসমান ফেটে চৌচির হয়ে যায়?
এবারে সূরা মুজ্জামিলের 20 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم।
নিশ্চয়ই আপনার রব জানেন যে আপনি এবং আপনার সঙ্গে যারা আছে তাদের একটি দল ইবাদতের উদ্দেশ্যে জাগরণ করেন, কখনো রাতের প্রায় 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3। আর আল্লাহই নির্ধারণ করেন দিন ও রাতের পরিমাণ। তিনি জানেন যে তোমরা 2/3, অর্ধেক বা 1/3 সঠিক হিসাব কখনো রাখতে পারবে না, তাই তিনি তোমাদের ক্ষমা করে দিয়েছেন এবং রাতের সঠিক হিসাব করা থেকে তোমাদের নিষ্কৃতি দিয়েছেন। কাজেই কোরআন থেকে যতটুকু তোমাদের জন্য সহজ ততটুকু পড়ো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে শিগগিরই কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিকের সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে লড়াইয়ে লিপ্ত হবে, ফলে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না। কাজেই তোমরা কোরআন হতে যতটুকু সহজ সাধ্য ততটুকু পড়ো। আর তোমরা ভেবো না যে আল্লাহ যেসব ভয়াবহতার কথা বলছেন সেসব কোনো ফাঁকা বলি, এসব সেই আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যিনি সবকিছু করতে সক্ষম এবং তার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবেই। কাজেই দেরি হয়ে যাওয়ার আগেই এবং সামান্য কটা দিনের জীবন শেষ হয়ে যাওয়ার আগেই আল্লাহর পথ অবলম্বন করো। মনে রাখবে আল্লাহ তাআলা কাউকে তার পথে চলতে বাধ্য করেন না, বরং তিনি চান তোমরা স্বেচ্ছায় তার দিকে প্রত্যাবর্তন করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহকে দাও উত্তম ঋণ। তোমরা তোমাদের নিজেদের জন্য ভালো যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা আল্লাহর কাছে পাবে, যা হবে উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু।
সূরা মুজাম্মিলের এই শেষ আয়াত পবিত্র কোরআনের অন্যতম বড় আয়াত। এখানে আবার গভীর রাতে কোরআন তেলাওয়াত করার আহ্বান জানিয়েছেন মহান আল্লাহ। তবে এই নফল ইবাদত সবাইকে একইভাবে করতে বলেননি, বরং শারীরিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় যতটা সম্ভব ততটা করতে বলা হয়েছে। সেই সঙ্গে নামাজ, যাকাত ও দান খয়রাত করতে উৎসাহিত করা হয়েছে। এরপর সৎ কাজ বা নেক আমল করতে উৎসাহ দেওয়া হয়েছে একটি ছোট্ট ও ব্যাপক অর্থপূর্ণ কথার মাধ্যমে। বলা হচ্ছে তোমরা যে কোনো সৎ কাজই করো না কেন, তা আল্লাহর কাছে জমা থাকবে এবং কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম ও মহান কোনো পুরস্কার তোমাদের দেবেন। আয়াতের শেষ অংশে বলা হচ্ছে যদি তোমরা কখনো অন্যায় ও পাপ কাজ করে ফেলো তাহলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তিনি তোমাদেরকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন।
তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আবারও পরবর্তী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد।
এবার বিশ্ব সংবাদ শিরোনাম সহ হাতে থাকা আরও কিছু খবর। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা লোহিত সাগরে আমেরিকার দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে বাধ্য করার জন্য মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে বলে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইরি উল্লেখ করেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী আমেরিকার দুটি যুদ্ধজাহাজের বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইয়েমেনের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন ইউনিট অংশ নেয়। জেনারেল সাইরি বলেন, অভিযান বাস্তবায়ন করতে নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং বিমান বাহিনীর ড্রোন ব্যবহার করা হয়। তিনি বলেন, দখলদার ইসরায়েল গাজার নিপীড়িত এবং দুর্দশাগ্রস্ত মানুষের বিরুদ্ধে যে গণহত্যা বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপর ইঙ্গো মার্কিন বাহিনীর হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে। মার্কিন মিডিয়া কোম্পানিগুলো সেদেশের সরকারি নির্দেশে আরবি ভাষার টিভি চ্যানেল আল আলমের সামাজিক মাধ্যমের পেজগুলো বন্ধ করে দিয়েছে। মার্কিন সরকার গণমাধ্যম কোম্পানিগুলো মুখে নিজেদেরকে বাক স্বাধীনতা ও পেশাদারিত্বের সমর্থক বলে দাবি করলেও বাস্তবে এটা উল্টো পদক্ষেপটি গ্রহণ করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যা সম্পর্কে নতুন নতুন তথ্য তুলে ধরছে আল আলম, এ কারণে এটির পেজ বন্ধ করা হয়েছে। এর আগেও আল আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পেজ বন্ধ করা হয়েছিল। পারস্য উপসাগরে আবারও মার্কিন তেলবাহী কার্গো জাহাজ আটক করেছে ইরান, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রেসিডেন্ট রাইসির হুঁশিয়ারি। গাজায় নিঃশর্তভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাল ওআইসি, অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন হামাস নেতা হামদান। খাদ্য মজুদ ও জাল টাকার বিরুদ্ধে অভিযান জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারি দলকে দুষছে বিএনপি। এবং আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক, তাদের স্বার্থে কংগ্রেস ট্রাইবাল বিল পাস করেছিল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপির মন্তব্য। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনায় খোদা হাফেজ।